মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প ডাউনলোড করতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় midnighthorrorstation.com। শুনতে থাকুন আজকের গল্প শতাব্দী গাছ। সৃষ্টির পর থেকে মানুষ জানতে চেয়েছে তার সৃষ্টির কথা। শুধু তা নয়, এই পৃথিবী, এই মহাবিশ্বের সৃষ্টির কথা, প্রাণ সৃষ্টির কথা। নানা রকম যন্ত্রপাতি আবিষ্কার করে ফিরে যেতে চেয়েছে আদিম ইতিহাসে। ইতিহাস ধরা দিতে চায়নি। মানুষ যত আধুনিকতার পথে এগিয়েছে তত দূরে চলে গেছে তার অতীত। কিন্তু সত্যি কি আমরা জানতে চাই? আমাদের পক্ষে যতটা ভাবা সম্ভব তার থেকেও সহস্র কোটি গুণ বড় আকাশের নিচে দাঁড়িয়ে আমরা সত্যি কি মানে খুঁজতে চাই আমাদের অস্তিত্বে? আজকের গল্পটাকে আমি শুধু সায়েন্স ফিকশন বলতে চাই না, আজকের গল্পটা সত্যিকারের ভয়ের গল্প। এই মুহূর্তে আর্থার সি ক্লার্কের একটা কথা মনে পড়ছে, টু পসিবিলিটিস এক্সিস্ট, ইদার উই আর অ্যালোন ইন দিস ইউনিভার্স অর উই আর নট, বোথ আর ইকুয়ালি টেরিফাইং। হয় আমরা এই মহাবিশ্বে একা নতুবা নয়, দুটোই সমান ভয়ঙ্কর। বেস ক্যাম্প থেকে বেরিয়ে একবার উপরে তাকালেন ডাক্তার স্টার্লিং। হেলিকপ্টারের গমগমে আওয়াজটা ধীরে ধীরে মিলিয়ে আসছে। চারপাশে তাকালে অন্তত জনা পনেরো বন্দুকধারী গার্ডকে চোখে পড়ছে। ডাক্তার স্টার্লিংকে বাইরে আসতে দেখে তাদের একজন কপালে হাত ঠেকিয়ে অভিবাদন জানালো। স্টার্লিং হাসলেন। মিলিটারির লোকজনকে তিনি সাধারণত এড়িয়ে চলতেই ভালোবাসেন। নিচে তাকালে মনে হয় যেন চারপাশ জুড়ে অন্তহীন মরুভূমি, অথচ এটা মরুভূমি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রান্তে দক্ষিণ নেভাডার কোল জুড়ে একটা মিলিটারি বেস ক্যাম্প। আসল নাম 4808 নর্থ, পোশাকি নাম এরিয়া 51। এখানে আসার আগে জায়গাটা সম্পর্কে স্টার্লিং প্রায় কিছুই জানতেন না। এখানে যে ঠিক কী ধরনের কাজ হয় তা আমেরিকার উঁচুতলার রাজনৈতিক নেতা আর মিলিটারি পার্সোনাল ছাড়া আর কেউ জানেন না। সাধারণ লোকজনকে এটুকুই বলা হয় যে এখানে নবনির্মিত অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের টেস্টিং চলে। স্বভাবতই এর চারপাশে জনবসতির চিহ্ন মাত্র নেই। তিন দিন আগে জরুরি তলবে এখানে নিয়ে আসা হয়েছে স্টার্লিংকে। চিঠিটা পেয়ে প্রবীণ বিজ্ঞানী নিজেও খানিকটা হতবাক হয়েছিলেন। আধুনিক অস্ত্রশস্ত্র সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তিনি মহাকাশ বিজ্ঞানী, নাসার বিভিন্ন রিসার্চ সেন্টারে দীর্ঘদিন সিগন্যাল অ্যানালিসিসের কাজ করেছেন। বছর তিনেক হলো প্রায় সমস্ত কাজ থেকে অবসর নিয়েছেন বাড়িতে ফুলের বাগান করবেন বলে। প্রথমে বাড়ি ছেড়ে আসতে কিছুতেই মন চায়নি তার। বলেছিলেন, আমার তো বয়স হয়ে গেছে, মহাকাশ বিজ্ঞানে তেমন আগ্রহ পাই না, আমায় ছেড়ে দাও ভাই। কিন্তু ভবি ভুল বান নাই, অগত্যা প্রিয় ফুলের বাগান আর পরিবার ছেড়ে তাকে আসতে হয়েছে এই জনহীন মিলিটারি এয়ারবেসে। বাইরের খোলা হাওয়ায় কয়েকটা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার ভিতরে ঢুকে এলেন স্টার্লিং। ঠিক সামনেই একটা এলিভেটর, এটাই করে মাটির প্রায় 100 মিটার নিচ অব্দি যাওয়া যায়। প্রায় সমস্ত রিসার্চের কাজ হয় আন্ডারগ্রাউন্ডে। মাটির নিচে যে এত ঝাঁ চকচকে অত্যাধুনিক ল্যাবরেটরি থাকতে পারে তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এখানেও জনা পাঁচেক আর্মড মিলিটারি গার্ড চোখে পড়ে। এলিভেটরে নিচে নামার পর থেকে মোবাইল নিজে থেকেই অকেজ হয়ে যায়। স্টার্লিং মূল ল্যাবরেটরির দিকে পা বাড়ালেন। ল্যাবরেটরির ভিতরটা বেশ ছোট। প্রফেসর আগেই বলেছিলেন বেশি লোকজনের সাথে কাজ করাটা এই বয়সে আর ভালো লাগে না তার। রিটায়ারমেন্টের পরে মহাকাশ বিজ্ঞান বেশ খানিকটা এগিয়ে গেছে। সেসব যন্ত্রপাতি ব্যবহার করতে তার খানিকটা অসুবিধাই হয়। অবশ্য এখানকার দায়িত্বপ্রাপ্ত হেনরি লুকাস কাল নিজে তার সাথে দেখা করে বলে গেছেন যে স্টার্লিংয়ের গবেষণার ব্যাপারে কোনো রকম আপোষ করা হবে না, যে মুহূর্তে তার যেটা দরকার হবে সাথে সাথে হেলিকপ্টারে করে এনে হাজির করা হবে। যাই হোক, যে কাজের জন্য অবসরপ্রাপ্ত বিজ্ঞানীকে এতদূর উড়িয়ে আনা হয়েছে সেই প্রসঙ্গে আসা যাক। এরিয়া 51-এ আধুনিক অস্ত্রের গবেষণা চলে বলে মাঝে মধ্যেই বিদেশি বিমান এসে হানাদারি করে যায় আশেপাশে। বছর কয়েক হলো এই এলাকাটাকে হাইলি রেস্ট্রিক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে। বসানো হয়েছে আধুনিক রাডার, রেডিও টেলিস্কোপ, শত্রুপক্ষের যে কোনো বিমান 2 মাইলের ধারে কাছে এলেই সতর্ক হয়ে ওঠে সৈন্যরা। কয়েক সপ্তাহ হল টেলিস্কোপে একটা অদ্ভুত ন্যারো ব্যান্ড রেডিও সিগন্যাল ধরা পড়ছে। দিনে 2-1 বার ঠিক 72 সেকেন্ডের জন্য স্থায়ী হচ্ছে সিগন্যালটা, তারপর আর ধরা যাচ্ছে না তাকে। এখানকার কর্মরত বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন যে ব্যাপারটা আশপাশের কোনো রেডিও থেকে ট্রান্সমিট হচ্ছে। এরপরেই ডাক পড়ে স্টার্লিংয়ের। তিনি কাজ হাতে নিয়ে প্রাথমিক কিছু গবেষণা করেই জানান যে 72 সেকেন্ডের এই রেডিও সিগন্যাল পৃথিবীর কোনো রেডিও থেকে ট্রান্সমিট হচ্ছে না, হচ্ছে এই সোলার সিস্টেমের বাইরের কোনো গ্রহ থেকে। ব্যাপারটা জানাজানি হতেই স্টার্লিংয়ের সঙ্গে দেখা করেন খোদ হেনরি লুকাস। রেডিও সিগন্যালের উৎস কোথায় হতে পারে সেই নিয়ে বিস্তর গবেষণা শুরু হয়। অবশ্য সমস্ত ব্যাপারটা গুটি কয়েক বিজ্ঞানী ছাড়া আর কাউকে জানতে দেওয়া হয়নি। যদি সিগন্যালের কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল অরিজিন থাকে তাহলে তার অবশ্যই কোনো অর্থ থাকবে। সেইটা খুঁজে বার করতেই ডাক্তার স্টার্লিংয়ের এখানে আসা। অবশ্য তার বাড়ির লোককে প্রায় কিছুই জানতে দেওয়া হয়নি। স্টার্লিং চেয়ারে বসে একটা কাগজ হাত তুলে নিলেন। কাগজের উপর থেকে নিচ অব্দি লিস্টের মতো প্রচুর সংখ্যা লেখা আছে। যে কোনো রেডিও ট্রান্সমিটারে প্রতি মুহূর্তে এরকম সংখ্যা আউটপুট দিতে থাকে। কাগজের একটা জায়গা লাল কালি দিয়ে গোল করা, একমাত্র সেখানে নম্বরের সাথে সাথে কতগুলো অ্যালফাবেট লেখা আছে। 6EQJ5111। এই সিগন্যালটাই ভাঁজ ফেলেছে পৃথিবীর পাখা পাখা বিজ্ঞানীদের কপালে। এর উৎস কোথায়, মহাবিশ্বের ঠিক কোথা থেকে পৃথিবীর বুকে আছড়ে পড়ছে এই সংকেত? দিন তিনেকের গবেষণায় এর অরিজিনের খানিকটা ধারণা করা গেছে। সেজিটেরিয়াস নক্ষত্রপুঞ্জের কাছে অবস্থিত কোনো গ্রহ থেকে আসছে রেডিও সিগন্যালটা। দরজায় খসখস শব্দ হতে স্টার্লিং মুখ তুলে তাকালেন, তারপর একগাল হেসে বললেন, এসো কেভিন, আজ হাতে বন্দুক নেই যে? কেভিন ভিতরে এসে মাথার টুপিটা খুলে টেবিলে রাখল, একটা রিভলভিং চেয়ার টেনে নিয়ে বসে বলল,
আপনি দেখছি মনস্থির করে ফেলেছেন।
কি মনস্থির করেছি বলো?
এলিয়েন যে আছে সেটা প্রমাণ করেই যাবেন।
বিজ্ঞানীর ঠোঁটের কোনায় হালকা হাসি ফুটে উঠল। হঠাৎ এরকম মনে হলো
কেন? আপনি তো বলেছেন ওই সিগন্যালটা আসছে ভিন গ্রহ থেকে।
সেটার নতুন কথা কি?
মানে আপনি বলছেন যে এরকম সিগন্যাল আগেও এসেছে?
প্রতিদিন আসছে। কেভিন আর কিছু বলল না, মাথা নামিয়ে নিল। তুমি জানতে চাও কেন আমি বলছি এই সিগন্যালের পিছনে এলিয়েন থাকলেও থাকতে পারে?
বোধহয়।
বেশ, তাহলে শোনো, ধরে নাও এই গোটা মহাবিশ্বটা হলো একটা বিরাট পুকুর। এবার তুমি তার মাঝে একটা ঢিল ছোড়ো, যেখানে ছুঁড়লে তার চারপাশের জল কাঁপতে থাকবে। কাঁপতে কাঁপতে জলে হালকা ঢেউ উঠবে, সেটা চারিদিকে এগিয়ে যাবে। আমাদের এই মহাবিশ্ব ঠিক ওই পুকুরটার মতো, আর জলটা হলো বায়ু। যখনই তুমি ঢিল ছুঁড়ে জলে ঢেউ তুললে, সাথে সাথে একটা তরঙ্গ একদিক থেকে আরেক দিকে ছুটে গেল। আমাদের গ্যালাক্সিতে সবথেকে বেশি পাওয়া যায় হাইড্রোজেন, অর্থাৎ ভিনগ্রহীরা যদি আমাদের গ্রহে কোনো সংকেত পাঠাতে চায় তাহলে তারা হাইড্রোজেন লাইনেই পাঠাবে। হাইড্রোজেন লাইনের ভ্যালু প্রায় 1420 MHz। আমরা এখানে যে সিগন্যালটা পেয়েছি তারও ফ্রিকোয়েন্সি 1420 MHz।
সেটা তো পৃথিবী থেকেও পাঠানো হতে পারে।
না, এত হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল এখানে ব্যবহার করা নিষিদ্ধ। কেভিন দুবার মাথা দুলিয়ে কিছু ভাবার চেষ্টা করল। সমস্ত ব্যাপারটা তার কাছে গুলিয়ে গেছে। ডক্টর স্টার্লিং তার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, এলিয়ানরা থাকলেই বা তোমার কি, তারা তো। কথাটা শেষ না করেই তিনি উঠে পড়লেন। তার চোখে মুখে কেমন যেন স্তম্ভিত ভাব। তাকে হঠাৎ করে এরকম উদ্বিগ্ন হয়ে উঠতে দেখে কেভিন খানিকটা চমকে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, প্রফেসর তাকে থামিয়ে দিলেন। মাথায় একটা হাত চাপা দিয়ে চাপা গলায় বললেন, হ্যাঁ এখন এসো, আমার কিছু কাজ আছে। একটা অসম্ভব ব্যাপার মাথায় আসছে, যেখানে সিগন্যালের অরিজিন বলে ধরা হচ্ছে সেখানে কোনো গ্রহ এমনকি কোনো নক্ষত্রও নেই। তাহলে সিগন্যালটা আসছে কোথা থেকে? একটু আগেই একটা সম্ভাবনার কথা মাথায় এসেছিল তার, সেটাকেই একবার খতিয়ে দেখতে ইচ্ছা করল। সিগন্যালে পাওয়া আলফানিউমেরিক ডিজিটগুলোকে সংখ্যায় ভেঙে ফেললে কি মহাকাশের কোনো নির্দিষ্ট জায়গা নির্দেশ করে? অর্থাৎ আলফানিউমেরিক ডিজিটগুলো দিয়ে কোনো ভিন গ্রহের প্রাণী কি তাদের অবস্থান বোঝাতে চায়? স্ক্রিনের নিচের দিকে হাত ছোঁয়াতে স্ক্রিন জুড়ে একটা নতুন উইন্ডো ফুটে উঠল। ধীর গতিতে তার উপর কয়েকটা সংখ্যা টাইপ করলেন স্টার্লিং। কিছুক্ষণ সব শান্ত। কয়েকটা যান্ত্রিক শব্দের পর স্ক্রিনে যা ফুটে উঠল সেটা দেখে প্রবীণ প্রফেসরের মনে হলো তার পা দুটো অবশ হয়ে আসছে। সমস্ত শরীর থেকে ফেটে বেরোচ্ছে অসহ্য উত্তাপ। না, কোনো গ্রহ নয়। যদি যন্ত্রের হিসাব ভুল না হয় তাহলে সিগন্যালটা আসছে 30 লক্ষ আলোকবর্ষ দূরে, আকাশগঙ্গা ছায়াপথের বাইরে, অন্য কোনো গ্যালাক্সি থেকে। পরদিন সকালটা অন্যদিনের মতোই ঝলমলে। আকাশের এক কোণে হালকা মেঘ জমেছে, তাও সূর্য থেকে বহু দূরে। তারা চারপাশে যতদূর চোখ যায় কোথাও কিচ্ছু নেই, অনন্ত শূন্যতা। যেন একটা বিরাট দৈত্য এইমাত্র এসে বসবে। একটু দূরেই একটা ছোট লেক আছে, ভোরের প্রথম আলো তার উপর পড়ে জলটাকে সোনালি করে তুলেছে। মনে হচ্ছে খয়েরি নরম বালির প্রান্তরে হঠাৎ করে কেউ খানিকটা তরল সোনা ঢেলে দিয়েছে। লেকের ধারে বসেছিলেন স্টার্লিং। সকালে বাইরে না বেরোলে তার মাথা কাজ করে না, যন্ত্রপাতির একটানা শব্দে বিরক্তি লাগে। বাইরে বেরোতেই বাড়ির কথা মনে পড়ল। ভোরে বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে উপরে তাকালে ঠিক এরকমই একটা আকাশ দেখা যায়। জ্যাকেটের পকেট থেকে ফোনটা বের করে দেখলেন তিনি। এখানে খুব অল্প নেটওয়ার্ক পাওয়া যায়। বাড়ির নাম্বারটা ডায়াল করার চেষ্টা করলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর অপারেটর মিহি গলায় জানালো,
হ্যালো মিস্টার স্টার্লিং, কল ফ্যাসিলিটি অন দিস নাম্বার হ্যাজ বিন উইথড্রন।
অবশ্য স্টার্লিং ইনবক্সে ঢুকলেন। ঢুকতেই তার ঠোঁটের কোনায় অজান্তে একটা হাসি ফুটে উঠল। ইনবক্সের সবার উপরে যে নামটা লেখা রয়েছে সেটা তার স্ত্রীয়ের, মিয়া উস্টিনোভিচ। মেসেজটা বেশি বড় নয়, লেখা আছে, নো ফ্লাওয়ার্স অন দ্য ক্যানাডিয়ান প্ল্যান্ট, উইল ইট এভার ব্লসম। নিজের অনুপস্থিতিতে গাছগুলো দেখাশোনার দায়িত্ব স্ত্রীকেই দিয়ে এসেছেন। বছর কয়েক আগে কেনা ক্যানাডিয়ান সেঞ্চুরি প্ল্যান্টগুলোতে এখনো ফুল আসেনি, অবশ্য আসার কথাও নয়। হঠাৎ প্রফেসরের মনে পড়ল কাল সকালের কথা। এই একটা গুণ তার ছোটবেলা থেকেই আছে, দরকার পড়লেই যে কোনো টেনশন মাথা থেকে সরিয়ে রাখতে পারেন। এখন ব্যাপারটা আবার মাথায় আসতেই তিনি উঠে পড়লেন। যদি সিগন্যালটা অন্য কোনো গ্যালাক্সি থেকে এসে থাকে তাহলে হাইড্রোজেন লাইন ব্যবহার না করে অন্য কোনো প্রসেসে পাঠানো হয়েছে। কিন্তু মহাকাশে নিজেদের লোকেশন জানিয়ে কি বলতে চায় তারা? পৃথিবীর মানুষের পক্ষে অতদূর মহাকাশ পাড়ি দেওয়ার কথা কল্পনা করাও মূর্খামি। এলিভেটর থেকে নেমেই কেভিনকে দেখা গেল। অন্য সঙ্গী সাথীদের সাথে দাঁড়িয়েছিল সে। প্রফেসরকে নামতে দেখেই এগিয়ে এলো।
কাজের ল্যাব থেকে তাড়িয়ে দিলেন, কি হয়েছিল বলুন তো?
স্টার্লিং একবার ভাবলেন কথাটা কেভিনকে বলা উচিত হবে কিনা। লোকটা খালি গুলিগোলাই চালাতে জানে। পৃথিবীর বাইরে প্রাণ আছে কিনা জানার থেকেও তার কাছে বেশি দরকারি কিম্ভূত চেহারার এলিয়েনরা অস্ত্র শস্ত্র নিয়ে পৃথিবী দখল করতে আসছে কিনা। তাকে হাতছানি দিয়ে কাছে ডাকলেন প্রফেসর। কাঁধে একটা হাত রেখে বললেন, আধ ঘন্টা পরে দুকাপ কফি নিয়ে মনিটর রুমে এসো, কথা আছে। মনিটর রুমটা ল্যাবের থেকে বেশ বড়, প্রায় 6 মিটার উঁচু। মেঝেটা স্ফটিকের মতো স্বচ্ছ। চারপাশ জুড়ে অনেকগুলো রাডারের মতো দেখতে যন্ত্র। একটা বিরাট স্ক্রিনে সার্ভেলেন্স ক্যামেরার ছবি দেখানো হচ্ছে। ঘরে ঢুকে কেভিন একটু থমকে দাঁড়াল। টেবিলের উপর মাথা রেখে কি যেন ভাবছেন প্রফেসর। মাথার পিছনে সাদা কালো মেশানো চুল পাতলা হয়ে এসছে। হাত দুটো টেবিল থেকে নিচে ঝুলছে। হাতের পাশে কফির মগটা রেখে কেভিন তার পিঠে হাত ছোঁয়াল। সাথে সাথে তিনি চোখ খুলে চাইলেন। সবসময় লেগে থাকা হাসিটা আজ কিন্তু দেখা গেল না। বিবর্ণ মুখে তিনি কেভিনকে বসতে ইশারা করলেন। সে বসতে বললেন, তোমাকে একটা কথা আগেই বলা উচিত ছিল, বলা হয়নি।
কি কথা?
কিছু যেন আঁচ করতে পেরেছে কেভিন। এখনই এ নিয়ে তেমন মাথা ঘামিও না, তবে জেনে রাখলে ভালো।
আপনি খুলে বলবেন?
প্রফেসর চেয়ার ছেড়ে উঠে ঘরের অন্যদিকে গেলেন। বলার কথাগুলো বোধহয় মনের মধ্যে গুছিয়ে নিলেন। তারপর বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় বছর সাতেক আগের কথা, ডোনাল্ড কি হো নামে এক মহাকাশ বিজ্ঞানী দাবি করেন যে ইউএস এয়ারফোর্স আকাশের গায়ে পৃথিবীর প্রায় সাথে সাথে একটি ঘূর্ণায়মান কালো রঙের বস্তুকে দেখেছে। সেটা নাকি পৃথিবীর চারপাশে চাঁদের মতোই পাক খাচ্ছে। প্রথমে সভাপতি ব্যাপারটা কেউ বিশ্বাস করেনি, তো কাগজপত্রে এই নিয়ে অনেক লেখালেখি হতে গবেষণা করে জানা যায় ওখানে সত্যি কিছু একটা আছে। অনেকটা কৃত্রিম উপগ্রহের মতোই, কিন্তু পৃথিবীর নয়। 13,000 বছর আগে পৃথিবীর 79 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর ঘুরছে। এরপরই বিজ্ঞানী মহলে সাড়া পড়ে যায়। নাসা অবশ্য ব্যাপারটাকে মিথ্যে বলে ধামা চাপা দিতে চায়। যাই হোক, এর 40 বছর পরে অর্থাৎ 90-এর দশকে STS-88 মিশনে কিছু অদ্ভুত ছবি আসে। সে ছবি তুমি ইন্টারনেট খুলেও দেখতে পাবে। ছবিতে দেখা যাচ্ছে একটা ছুঁচলো রকেটের মতো মহাকাশযান ক্রমাগত পৃথিবীকে প্রদক্ষিণ করছে। অবশ্য আকারে সেটা যথেষ্ট ছোট, কিন্তু তাও। প্রফেসর কেভিনের মুখের উপর প্রায় ঝুঁকে পড়লেন। গুপ্তচর আমরা কোথায় রাখি?
শত্রুপক্ষে।
এই স্যাটেলাইটটা যদি এলিয়েন আর্টিফ্যাক্ট হয় তাহলে তারা নিশ্চয়ই আমাদের মিত্রপক্ষ ভাবে না? কেভিন কিছু ভাবার চেষ্টা করলো, আর সাথে সাথে তার মুখে কৌতুকের হাসি ফুটে উঠল। মাথা নেড়ে বলল,
মজা করছেন আমার সাথে?
স্টার্লিং এর মুখ এখনো থমথমে হয়ে আছে। হাতটা মাথার পিছনে বুলাতে বুলাতে বললেন, বি মাই গেস্ট। যে কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করেনি। কেভিন আরো কিছু বলতে যাচ্ছিল, এমন সময় একটা প্রচন্ড যান্ত্রিক শব্দে দুজনেই চমকে উঠল। তবে এ শব্দটা তাদের অচেনা নয়। প্যারালাল ইউনিভার্স রেডিও টেলিস্কোপে আবার ধরা পড়েছে কোনো মহাজাগতিক সিগনাল। ট্রান্সমিশন রুমে ঢুকেই প্রফেসর ঘড়ি দেখলেন, না, কোনো ভুল হওয়ার নয়। প্রতিদিন একই সময়ে এসে পৌঁছায় সিগনালটা, অর্থাৎ সেটা যারা পাঠাচ্ছে তাদের পৃথিবীর সময়ের হিসেব আছে। শুধু আছে যে তাই নয়, তারা সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। হাইড্রোজেন নয়, প্রাণ নয়, শক্তি নয়, মহাবিশ্বে একমাত্র ধ্রুবক হল সময়। 50 লক্ষ আলোকবর্ষ পার করে সময়কে ধ্রুবক রেখে পৃথিবীকে কিছু বলতে চাইছে কেউ। কেভিন প্রায় ঝাঁপিয়ে পড়ল স্ক্রিনের উপর। সেখানে আবার ফুটে উঠছে কিছু আলফা নিউমেরিক সংকেত। ঠিক 72 সেকেন্ড স্থায়ী হবে সেগুলো, তারপর আবার মিলিয়ে যাবে মহাশূন্য। হঠাৎ কেভিন লক্ষ্য করল তার ঠিক পিছনেই কপালে হাত দিয়ে মাটিতে বসে রয়েছেন প্রফেসর স্টার্লিং। তার চোখ মুখ বিস্ফারিত, গোটা মুখ উত্তেজনায় লাল হয়ে কাঁপছে, যেন কিছুর একটা আকস্মিকতায় নিথর হয়ে গেছেন তিনি। হাঁটু গেড়ে মাটিতে বসে কেভিন তার কাঁধে হাত দিল। স্টার্লিং কাঁপা কাঁপা হাতে তার জামাটা চেপে ধরে প্রায় টুকটে উঠলেন। ঈশ্বর, আমি এখানে আসতে চাইনি আগে, যদি জানতাম। রাত প্রায় 3:30। নিউ ইয়র্কের একটা বিলাসবহুল ফ্ল্যাটের বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন হেনরি লুকাস। হঠাৎ মোবাইলটা বেজে উঠতে তার ঘুমটা ভেঙে গেল। অন্যদিন ঘুমানোর সময় ফোনটা বন্ধ করে দেন তিনি। আজ সেটা করার কথা মনেও ছিল না। গত 3 রাত ঘুম হয়নি, ওটা আমেরিকার এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে দৌড়েই কেটে গেছে। প্রাথমিক বিরক্তিটা কাটিয়ে কোনোরকমে একটা হাত বাড়িয়ে ফোনটা ধরল হেনরি। ওপাশ থেকে স্টার্লিং এর গলা শোনা গেল। হিস্ট্রি ইজ ইন আওয়ার হ্যান্ড লুকাস, হিস্ট্রি ইজ ইন আওয়ার হ্যান্ড। স্টার্লিং প্রায় চিৎকার করে উঠলেন। হেনরি প্রথমে কিছু বুঝতে পারলেন না। প্রফেসর বয়স্ক মানুষ, ছাত্রাবস্থায় কখনো তাকে উত্তেজিত হতে দেখেনি সে। 2 মিনিট চুপচাপ থেকে সে বলল,
প্রফেসর, এত রাতে কি ব্যাপার?
হেনরি, পৃথিবী সৃষ্টি হলো কিভাবে? প্রাণ এলো কিভাবে? মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখল? কিভাবে তৈরি হলো ইজিপ্টের পিরামিডগুলো?
এই এত রাতে এইসব প্রশ্ন করে কি লাভ প্রফেসর? এগুলোর উত্তর কেউ জানে না। এই সিগন্যালটা ডিসিফার করতে পারলেন?
হেনরির বিরক্তিটা আবার দানা বাঁধছে। লোকটা কি ভীমরতি হলো নাকি?
ওয়েল, কেউ জানে,
জানে বলেই আমাদের জানাতে চাইছে।
বলে যান।
দীর্ঘদিন নানা পাগলাটে বৈজ্ঞানিকের সাথে কাজ করার ফলে তাদের এই স্বভাবটা ভালো করে জানা আছে হেনরির। কোনো একটা ব্যাপার নিয়ে মেতে উঠলে স্থান কাল পাত্র আর মাথায় থাকে না। যে যে রেডিও সিগন্যালটা আমায় ডিসিফার করতে দিয়েছিলে, সেটা স্যাজিটেরিয়াস থেকে নয়, আসছিল গ্যালাক্সি 3C 348 থেকে। গ্যালাক্সি? এক ঝটকায় বিছানার উপর সোজা হয়ে বসলো হেনরি। লোকটা বলে কি, মাথা ঠিক আছে তো? হ্যাঁ, গ্যালাক্সি, সেটা আমাদের সোলার সিস্টেম থেকে 5 বিলিয়ন আলোকবর্ষ দূরে। অর্থাৎ পৃথিবীর আলো সেখানে পৌঁছাতে লাগবে 5 বিলিয়ন বছর। আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে 4.5 বিলিয়ন বছর আগে। হেনরির এতক্ষণে সব গুলিয়ে যাচ্ছে। সে কোনো রকমে উচ্চারণ করল, হ্যাঁ তো এই মুহূর্তে একটা টেলিস্কোপ নিয়ে আকাশগঙ্গা ছায়াপথের দিকে যদি তারা তাকায়, তাহলে এই ছোট্ট গ্রহটাকে দেখতে পাবে না, কারণ এখনো সেটা সৃষ্টিই হয়নি। পৃথিবী সৃষ্টির ছবি তাদের চোখে পৌঁছাতে এখনো 5 লক্ষ কোটি বছর দেরি। হেনরি চুপ। তার দিক থেকে কোনো শব্দ এলো না। স্টার্লিং একটু থেমে আবার বলে চললেন, আমি জানতে পেরেছি এই ভিনগ্রহীরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, আলোর ধর্মকে কাজে লাগিয়ে অতীতের ছবি তুলে আনতে পারে। আমি যদি ভুল না হই, তাহলে এরা আমাদের গ্রহের ইতিহাস আমাদেরকেই জানাতে চায়। তুমি ভাবতে পারছো হেনরি? হেনরি, প্রফেসর একবার ভাবলেন লাইনটা কেটে গেছে। প্রায় 2 মিনিট চুপ করে থাকার পর হেনরি উত্তর দিল, আপনার কোনো ভুল হচ্ছে না তো?
না না, দুদিন টানা লক্ষ্য করেছি সিগন্যালগুলো, ভুল হতেই পারে না।
ব্যাপারটা আর কাউকে জানিয়েছেন?
না, এখানে আর কারোর সাথে যোগাযোগ করার ফেসিলিটি নেই।
ঠান্ডা গলা শোনা গেল।
বেশ, আমরা কালই একদল অ্যাস্ট্রোফিজিসিস্ট পাঠাচ্ছি। কংগ্রাচুলেশনস প্রফেসর স্টার্লিং।
স্টার্লিং এর গলায় এখনো উত্তেজনার স্রোত বইছে। তিনি স্মিত হেসে বললেন,
এই বয়সে আর সব ভালো লাগে না, অনেকদিন বাড়ির বাইরে, আমার ফেরার ব্যবস্থা করো, আমাদের টিম সাইডে পৌঁছালেই আপনার ছুটি।
ফোনটা রেখে হেনরি উঠে এলো, মাথাটা এখনো কেমন যেন গুলিয়ে আছে। একটা সিগারেট ধরালো সে, তারপর ল্যাপটপটা খুলে তাড়াহুড়ো করে হাত চালালো কিবোর্ডের উপর। Area 51-এ গ্রুম লেকের ধারে বালির উপর বসে জলের দিকে এক টানা চেয়েছিল কেভিন। একটু আগেই তার কাছে কতগুলো ইনস্ট্রাকশন এসছে, তার বাকি সঙ্গী সাথীদের সেটা জানানো হয়নি, জানানো হয়নি স্টার্লিংকেও। মাটিতে একটু দূরেই পড়ে আছে P-11 ISAT রাইফেলটা, আর দেরি করলে চলবে না, এক্ষুনি উঠতে হবে। হঠাৎ কেভিন থেমে গেল। একটু দূরে আস্তে আস্তে ফুটে উঠছে প্রফেসর স্টার্লিং এর শরীরটা, বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে তার দিকেই এগিয়ে আসছেন, মুখে সারাক্ষণ লেগে থাকা সেই হাসিটা। প্রফেসর তার পাশে এসে বসলেন, কেভিন একটাও কথা বলল না। লেকের জলের ওপর দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে আসছে, বেশ কিছুক্ষণ চুপচাপ। প্রফেসর একটা বড় নিঃশ্বাস নিয়ে উপরে তাকালেন। আকাশে অগণিত উজ্জ্বল তারা ছলমল করছে। সম্মোহিতের মতো কি যেন দেখতে দেখতে বললেন, তুমি ভগবানে বিশ্বাস করো কেভিন? উপরে তাকাও, কত বড় এই মহাবিশ্ব কল্পনাও করা যায় না, তার উপর রোজ নাকি বেড়ে চলেছে। আর আমরা প্রবল হ্যারিকেনের মুখে একটানা ধুলোর মতো, কোনো গুরুত্ব নেই, সারাক্ষণ খালি আমাদের অস্তিত্বের কারণ খুঁজছি, ডেস্টিনি খুঁজছি। তোমার যে স্যাটেলাইটের কথা বলেছিলাম, ব্ল্যাক নাইট স্যাটেলাইট, ওটা একটা গুজব, মহাকাশে ভাসমান একটা থার্মাল ব্ল্যাঙ্কেট, কদিন কাগজে লেখালেখি হয়েছিল, ব্যাস এইটাই মেনে নেওয়া কঠিন জানো, এই অবিশ্বাস্য নগণ্যতা অসহ্য। 50 থেকে 60, 60 থেকে 70, 80, 90, 100 বছর কোনো রকমে বাঁচার চেষ্টা, অথচ এই মহাকালের তুলনায় সেটা কিছুই নয়, চোখের পলক ফেলার মতো। মাঝে মাঝে খুব হতাশ লাগে, মনে হয় মানুষ হয়ে জন্মেছি তার কোনো কারণ নেই, নিশ্চয়ই আছে। জানো আমার বাড়ির ঠিক নিচেই একটা বস্তি আছে, বৃষ্টি এলে বস্তির বাচ্চা বাচ্চা ছেলেরা ফাঁকা রাস্তায় উন্মাদের মতো ফুটবল খেলে, গোল দিয়ে আনন্দে গান গাইতে গাইতে নাচে। আমার পাশের ফ্ল্যাটে এক প্রতিবেশী আছে, রোজ সকালবেলা অফিস যাওয়ার সময় আমার সাথে দেখা হলেই জানি না কেন বলে যায় আদিওস, গুড বাই। তখন আমার মনে হয়তো কোনো কারণ নেই, এই বিরাট আকাশের নিচে আমরা, আমাদের মূল্য শুধু আমাদের কাছে।
মানে আপনার মৃত্যু হয়নি?
আছে, আমার বাড়ি আছে, স্ত্রী আছে, বাড়ির ঠিক সামনেই মস্ত ফুলের বাগান আছে। অনেকদিন বাড়ির বাইরে, পোষা কুকুরটা হয়তো দুঃখে খায়নি এই কদিন, তাদের মধ্যে থাকলে আর আকাশের দিকে চোখই পড়ে না, এদের ছেড়ে যেতে মন চাইবে না। চোখ খুঁজলেই আর কিছু নেই, অন্ধকার, এটা মেনে নেওয়া খুব কষ্টকর। আমরা চেহারায় না হলেও বয়সেই মহাবিশ্বের সমান হতে চাই। স্টার্লিং এবার কেভিনের দিকে তাকালেন, তোমার কি হয়েছে বলো তো, হুম হুম করছো যে, এই খেবা বিজ্ঞানীকে আর সহ্য করতে হবে না, নতুন রিসার্চ টিম আসছে। কেভিন মাথা নামিয়ে নিল, কোনো রকমে ভাঙা গলায় বলল,
আমার কাছে একটা ইনস্ট্রাকশন আছে।
কি ইনস্ট্রাকশন?
আপনাকে দেখা মাত্র গুলি চালানো।
কথাটা বলে কেভিন শক্ত করে ধরল রাইফেলটা, মুহূর্তের জন্য সে প্রোটোকল ভুলে গেছিল, মৃত্যুদণ্ড পাওয়া অপরাধীর সামনে যে কোনো অস্ত্র ভালনারেবল। অন্ধকারে প্রফেসরের মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, কেভিন সেদিকে তাকাতে পারল না,
রাইফেলটা ভারী হয়ে আসছে। এত জটিল ক্যালকুলেশনের মাঝে এই ছোট্ট হিসাবটা মাথায় আসেনি স্টার্লিংয়ের। পৃথিবীর কোনো ধর্ম বিজ্ঞানকে ইচ্ছামতো আবিষ্কারের অনুমতি দেয় না, সব সত্যি উদ্ঘাটনের অনুমতি দেয় না, কারণ সেটা হলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তাদের সাজানো পুঁজিরুপি, সেই সঙ্গে তাদের উপর মানুষের বিশ্বাস। প্রফেসরের ডান হাতটা এখনো কেভিনের পিঠের উপর রাখা, মিলিটারি পোশাকটা শক্ত মুঠোয় চেপে ধরা। 5 মিনিট কেউ কোনো কথা বলল না, যেন দুটো মাটির পুতুল পাশাপাশি বসানো আছে। আমি একটা ফোন করব বাড়িতে। স্টার্লিংয়ের গলা আশ্চর্য রকম শান্ত।
লাভ নেই, আপনি পালাতে পারবেন না, চারিদিক ইলেকট্রিক ফেন্স দিয়ে ঘেরা। আমি নিজে হাতে আপনাকে হত্যা করতে পারবো না। আপনার কাগজপত্র আর এখানকার সব যন্ত্রপাতি নষ্ট করতে মিলিটারি গ্রুপ আসছে, তারাই হয়তো।
আমি পালাবো না, ভয় নেই, আমি বাড়িতে ফোন করে রিসার্চের ব্যাপারে কিছু জানাবো না।
তাহলে
হোস্টিনা আমার স্ত্রী, তাকে কয়েকটা কথা বলবো।
আমি আমি জানি না, দেখছি।
কথাটা বলে কেভিন উঠে পড়ল। স্টার্লিংও উঠে দাঁড়ালেন, মাথা নিচু করে হাঁটতে থাকলেন বালির ওপর দিয়ে। জীবনের এই শেষ কয়েকটা মুহূর্ত নষ্ট করার কোনো মানে হয় না। স্বর্গ নেই, নরক নেই, কতগুলো ব্যাকটেরিয়া আর ডিকম্পোজিটরের হাতে রক্ত মাংসের যন্ত্রটাকে ছেড়ে দেওয়ার আগে কিছু করা উচিত। খুব ক্ষীণ একটা শব্দ পাওয়া যাচ্ছে উপর থেকে, হেলিকপ্টার। তারা কত দূরে এসেছে বোঝা যাচ্ছে না। কয়েক সেকেন্ডের মধ্যে কেভিন বাইরে বেরিয়ে এলো। প্রফেসরের হাতে তুলে দিল একটা ফোন, ছোট রিভলভারটা নিজের পায়ের দিকে তাক করে গুলি চালালো। গুলির আঘাতে খানিকটা দূরে ছিটকে পড়ল তার শরীরটা। প্রফেসর বাড়ির নম্বর ডায়াল করলেন। ওপাশ থেকে উস্টিনার গলা শোনা গেল।
হ্যালো
উস্টিনা, আমি আমি রিচার্ড।
শেষ পর্যন্ত ফোন করলে তাহলে, এরা তো আমায় কিছুই জানায় না। কাজ শেষ হলো তোমার?
না, শেষ হয়নি, আর একটু সময় লাগবে। আকাশের এক কোণে হেলিকপ্টারগুলোকে উড়ন্ত বাজ পাখির মতো দেখা যাচ্ছে। স্টার্লিং বুঝলেন আর বেশি সময় নেই। শোনো, আমি একটা কথা বলার জন্য কল করলাম। আমার কানাডা থেকে আনা গাছগুলো, সেঞ্চুরি প্ল্যান্ট, গাছটার একটা বিশেষত্ব আছে। জীবনকালে মাত্র একবার ওই গাছে ফুল আসে, মৃত্যুর ঠিক আগে। সারা শরীর ফুলে সেজে শুকিয়ে যায় আস্তে আস্তে, মানে মানে 20 বছর পর ফুল ফুটবে আমাদের গাছগুলোতে। ততদিন ওগুলোকে বাঁচিয়ে রেখো। কথাটা শুনে কেমন যেন থমকে যায় উস্টিনা, জিজ্ঞেস করে, হেলিকপ্টারগুলো একদম মাথার উপরে এসে আকাশ ঠেকেছে। প্রফেসরের কথা আর শোনা যায় না। 14 বিলিয়ন বছরের পুরনো ইউনিভার্স, 14,000 লক্ষ কোটি, আর মানুষের বয়স 30 লক্ষের বেশি হবে না। এখনো তার রূপকথার গল্প শোনার বয়স, মহাবিশ্বের সব সত্যি জানার বয়স হয়নি তার। ওই সেঞ্চুরি প্লান্টগুলোর মতোই ফুল ফুটতে বহু দেরি। চারটে এসইউভি হেলিকপ্টার থেকে ছুটে আসা গুলির ঝাপটায় 2 মিটার দূরে ছিটকে পড়লেন প্রফেসর স্টার্লিং। হাত দুটো দুপাশে ছড়িয়ে রক্তাক্ত শরীরে নিথর হলেন তিনি। রাতের আকাশে অজস্র আলোক বিন্দুতে চেয়ে রইল তার চোখ।